শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার। শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার এই বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডের নিজ বাসভবন থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশাবাদী যে এবছরের শেষ নাগাদ করোনা ভাইরাসের টিকা পাওয়া যাবে এবং এই প্রচেষ্টা যাতে বিশ্বব্যাপী চলে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে কাজ করে যাচ্ছে। গতকাল হোয়াইট হাউসের রোজ গার্ডেনের একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন ভ্যাকসিনের সব শীর্ষ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সরকার বিনিয়োগ করবে এবং এমন প্রতিশ্রুতিশীল সম্ভাবনার সংখ্যা এখন ১৪তে নামিয়ে নিয়ে আসা হয়েছে, এই সংখ্যা পরে আরো কমবে। তিনি বলেন এই অগ্রগতি দ্রুত গতিতে এগোচ্ছে এবং টিকা প্রস্তুত হলেই তা বিতরণের জন্য তাঁর প্রশাসন দ্রুত কাজ করবে। তবে ট্রাম্প একথা বলেন যে কোনো টিকা ছাড়াও যুক্তরাষ্ট্রকে আবার তার কার্যক্রম খুলে দিতে প্রস্তুত থাকতে হবে। ট্রাম্প বলেন তাঁর কথায় টিকা আসুক কিংবা নাই আসুক আমরা ফিরে আসছি। তিনি আরো বলেন যে টিকা ছাড়াই এই ভাইরাস নিজেই চলে যাবে, অন্যান্য কিছু রোগও টিকা ছাড়াই চলে গেছে, কাজে আমি চাই না লোকজন এটা মনে করুক যে সবটাই নির্ভর করছে টিকার উপর। ট্রাম্প বলেন কোন রকম অহংকার ছাড়াই গোটা বিশ্ব একত্রে এই টিকা আবিষ্কারের উদ্যোগে কাজ করে চলেছে। তিনি বলেন এ নিয়ে আমাদের মনে কোনো অহম্বোধ নেই, যারাই আবিষ্কার করুক না কেন আমরা তাদের সঙ্গে কাজ করব আর আমরা আবিষ্কার করলে আমরা তাদের নিয়েই কাজ করব। মনসেফ স্লাউই, যিনি শীর্ষ ওষুধ কোম্পানি গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনের সাবেক নির্বাহী কর্মকর্তা এবং টিকা আবিষ্কারের প্রচেষ্টায় ট্রাম্প প্রশাসন যার নাম ঘোষণা করেছেন, তিনি বলেন যে তিনি আস্থা রাখছেন যে ২০২০ সালেই টিকা জনগণের কাছে পৌঁছে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ফ্রান্সিস কলিন্সও গতকাল এই আশাবাদ প্রকাশ করেন যে কোভিড-১৯ টিকা এবছরই পাওয়া যেতে পারে। রাশিয়ায় করোনা ভাইরাসের ক্রমবর্ধমান প্রকোপের বিরুদ্ধে সাহায্য করতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ২০০টি মেডিকেল ভেন্টিলেটর দান করছে। আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমানে এই ভেন্টিলেটর পাঠানোর কাজ শুরু হবে। সরকারি যোগাযোগের মাধ্যমে ভয়েস অফ আমেরিকার কাছে যে তথ্য আছে তাতে জানা যাচ্ছে যে ৫০টি ভেন্টিলেটর ক্যালিফোর্নিয়ায় তৈরি করা হচ্ছে এবং তা মস্কোর সার্জিক্যাল সেন্টারে পাঠানোর জন্য বুধবার প্রস্তুত থাকবে। অবশিষ্ট ১৫০টি ভেন্টিলেটরের চালান পাঠানো হবে ২৬ মে। যুক্তরাষ্ট্র সরকার এই ভেন্টিলেটর প্রস্তুত করা এবং তার সরবরাহের শতভাগ খরচ দান হিসেবে দিচ্ছে, অর্থমূল্যে যা হবে ৪৭ লক্ষ ডলার। বাণিজ্যিক ফ্লাইটের স্বল্পতার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে এই মেডিকেল ভেন্টিলেটর বহন করার শ্রেষ্ঠ বিকল্প বলে মনে করা হচ্ছে। কর্মকর্তারা জোর দিয়ে বলছেন যে এই ভেন্টিলেটর গুলো রুশ জনগণের জন্য পাঠানো হচ্ছে এবং তা রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে কোন রকম অংশীদারিত্বের আভাস দেয় না। ওই সূত্র মতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা নেই, কারণ তা যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা অথরাইজেশন আইনে নিষিদ্ধ। কোভিড-১৯ সংক্রমণ সম্প্রতি রাশিয়ায় অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেব অনুযায়ী সেখানে শনাক্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২৬৩,০০০, যা কিনা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম সংক্রমণের সংখ্যা। যুক্তরাষ্ট্রে মোট ১৪ লক্ষ লোক সংক্রমিত হওয়ায় এই সংখ্যাই হচ্ছে বিশ্বে সর্বাধিক। এপ্রিলের মাঝামাঝি দিকে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভেন্টিলেটর প্রদানের প্রস্তাব দিয়েছিলেন এ মাসে আরো পরের দিকে তা সম্পূর্ণ হবে। গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তার এই প্রস্তাব গ্রহণ করেন। হোয়াইট হাউস জানাচ্ছে ওই টেলিফোন সংলাপে তারা করোনা ভাইরাস এবং অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন। কর্মকর্তারা বলছেন করোনা ভাইরাস মোকাবিলা করছে এমন বহু দেশকে যুক্তরাষ্ট্র সহায়তা প্রদান করেছে এবং ভবিষ্যতেও তা করে যাবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে যে বাংলাদেশে গত 50 বছরে উন্নয়নে যে অগ্রগতি সাধন করেছে তা কোভিড 19 এর কারণে বিপরীতমুখী হুমকির সম্মুখীন হয়েছে। তারা বিশেষ করে যারা খুব অসহায় তাদের জন্য জরুরি সাহায্য বাবদ $32 কোটি চেয়েছে। এই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
জাতিসংঘ এই মর্মে সতর্কবাণী দিয়ে বলেছে, গত 50 বছরে বাংলাদেশ যে উন্নয়ন অর্জন করেছে করোনার নেতিবাচক প্রভাবে তাতে বিপরীতমুখী যাত্রা বা নেতিবাচক প্রভাবের সম্ভাবনা দেখা দিয়েছে। জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP ওই সতর্কবাণী উচ্চারণ করে বাংলাদেশের চরমভাবে ক্ষতিগ্রস্ত দুস্থদের এবং আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য $32 কোটি জরুরি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে শুক্রবার। 6 মাস সময়কালের জন্য এই সাহায্য প্রয়োজন হবে বলে ওই সংস্থাটি জানিয়েছে। ওই $32 কোটি মধ্যে $20 কোটি ব্যয় করা হবে করোনার প্রভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য, আর $12 কোটি আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে ওই সংস্থাটি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র শুক্রবার এক ভিডিও ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। এদিকে WFP-র পক্ষ থেকে বলা হয়েছে, করোনার কারণে লকডাউন এবং চলাচলে বিধিনিষেধ আরোপের কারণে বাংলাদেশের রিক্সাচালক দিনমজুর সহ লাখ লাখ মানুষ নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে জাতিসংঘ বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের মধ্যে প্রথমবারের মতো করোনা সংক্রমণের খবরে উদ্বেগ প্রকাশ করে বলেছে, বিপুল সংখ্যক এবং স্বল্প স্থানে ঘিঞ্জি পরিবেশে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে করোনা সংক্রমণের কারণে ক্যাম্পগুলোতে বসবাসকারী প্রায় 9 লাখ রোহিঙ্গা এবং এর পার্শ্ববর্তী 4 লাখ স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠী বিপজ্জনক ঝুঁকির মধ্যে রয়েছেন। ওই স্থানে করোনা সংক্রমণ মোকাবেলায় বাড়তি সতর্কতামূলক কার্যক্রম গ্রহণেরও ঘোষণা দিয়েছে জাতিসংঘ। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
গোটা ভারতে লকডাউন পরিস্থিতি চলাকালীন বাড়ি ফিরতে গিয়ে অনেক শ্রমিক পথে দুর্ঘটনায় মারা যাচ্ছেন। উত্তরপ্রদেশে 2টি ট্রাকের ধাক্কায় একসঙ্গে মারা গেছেন 24 জন, আহত হয়েছেন আরো 15 থেকে 20 জন পরিযায়ী শ্রমিক। জানা গেছে হতাহতের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দারাও রয়েছেন। জানাচ্ছেন কলকাতা থেকে সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
গোটা দেশে লকডাউন পরিস্থিতি চলাকালীন বাড়ি ফিরতে চেয়ে পথেই শেষ হয়ে যাচ্ছেন একের পর এক শ্রমিক। এবারের ঘটনাস্থল উত্তরপ্রদেশ। 2টি ট্রাকের ধাক্কায় একসঙ্গে 24টি প্রাণ শেষ হয়ে গেল, আহত আরও 15-20 জন পরিযায়ী শ্রমিক। জানা গেছে হতাহতের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দারাও রয়েছেন। জানা গেছে একটি ট্রাকে করে 50 জন পরিযায়ী শ্রমিক রাজস্থান থেকে ফিরছিলেন। উত্তরপ্রদেশ মুখোমুখি সংঘর্ষ হয় ওই ট্রাকের। গতকাল শনিবার ভারতীয় সময় ভোর 3:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ যে সময় ক্লান বাস্তব জানিয়েছেন 24 জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই, 20 জন গুরুতর আহত, তাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশ বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন। আহতদের চিকিৎসায় সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, চলতি মাসের গত 8ই মে ঔরঙ্গাবাদে মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত্যু হয় একসঙ্গে 16 জন পরিযায়ী শ্রমিকেরও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরাতে পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শককে বরখাস্ত করেছেন। মধ্যরাতে স্টিভ লিনিকের এই বরখাস্ত হচ্ছে সরকারি নজরদারি ব্যক্তিদের অপসারণের সর্বসাম্প্রতিক ঘটনা। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সেনেট ট্রাম্পের অভিশংসন প্রস্তাব নাকচ করে দেওয়ার পর থেকে তিনি 3 জনকে বরখাস্ত করেছেন এবং অন্যান্যদের সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট গতরাতে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলাসিকে একটি চিঠিতে লেখেন যে লিনিকের প্রতি তার এখন আর পূর্ণ আস্থা নেই। পেলাসি গতকালই এক বিবৃতিতে বলেন, আসলে দেশপ্রেমিক সরকারি কর্মচারীদের প্রতি তার বিপজ্জনক প্রতিশোধ নেয়ার প্রবণতাকেই বাড়িয়ে তুলেছে। এই সব দেশপ্রেমিক সরকারি কর্মকর্তারা আমেরিকান জনগণের পক্ষেই কাজ করেন। তিনি আরো বলেন যে মহাপরিদর্শক লিনিক আইন এবং তার শপথ অনুসরণে আমাদের সংবিধান ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যে সম্মানজনকভাবে কাজ করে যাচ্ছিলেন তার জন্য তাকে শাস্তি দেওয়া হলো। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এলিয়ট এঙ্গেল এক বিবৃতিতে বলেন যে দপ্তর জানতে পেরেছে যে পররাষ্ট্র বিভাগে মহাপরিদর্শকের দপ্তর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর তদন্ত শুরু করেছিল। তিনি আরো বলেন যে এরকম এক তদন্ত কাজের মাঝেই তাকে বরখাস্ত করার মানেই হচ্ছে এটি প্রতিশোধ গ্রহণের বেআইনি কাজ। প্রেসিডেন্ট বারাক ওবামা লিনিককে এই মহাপরিদর্শকের পদে নিয়োগ দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ায় লিনিকের অংশগ্রহণ কেবলমাত্র কংগ্রেসের কয়েকটি কমিটিকে অবহিত করেন এবং প্রেসিডেন্টের আইনজীবী রুডি জুলিয়ানির কাছ থেকে পাওয়া নথিপত্র সদস্যদের প্রদানের মধ্যেই সীমিত ছিল। চীন সমর্থিত হংকং এর নেতা গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীদের উপর পুলিশের নৃশংসতার অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের কথা নাকচ করে দিয়েছেন। তবে তিনি কাঁদানে গ্যাস এবং প্রশিক্ষণের ব্যাপারে একটি নজরদারি সংস্থার সুপারিশ গ্রহণ করেছেন। বিক্ষোভকারীরা যে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে সে সম্পর্কে এক সংবাদ সম্মেলনে ক্যারি ল্যাম বলেন, আমি এর সঙ্গে একমত নই, আমি তা করব না। তার ওই সংবাদ সম্মেলনের পেছনের ব্যানারে বিক্ষোভের ছবি ছিল এবং লেখা ছিল হংকং সম্পর্কে সত্য কথা। চীনের নিয়ন্ত্রণের বিরুদ্ধে 2019 সালের মাঝামাঝি থেকে চলে আসা সেই বিক্ষোভ যা কিনা প্রায় সহিংস রূপ নিত তা করোনা ভাইরাসের কারণে খানিকটা দমে আসে, তবে সাম্প্রতিক দিনগুলোতে সক্রিয়বাদীদের গ্রেপ্তার এই দ্বন্দ্বকে চাঙ্গা করে তুলেছে। বিক্ষোভকারীরা অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য পুলিশকে দায়ী করছে, তবে কর্তৃপক্ষ বলছে বিক্ষোভকারীরা ছিল উস্কানিদাতা এবং মানমুখী। ল্যাম বলেন, স্বাধীন তদন্ত পুলিশের ক্ষমতাকে খর্ব করবে, তবে সরকার পুলিশের নজরদারি সংস্থা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্টস কাউন্সিল বা IPCC-র সুপারিশ গ্রহণ করবে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত 999 পাতার ওই রিপোর্টে পুলিশের কাঁদানে গ্যাস ব্যবহার এবং জনশৃঙ্খলা বিষয়ে নির্দেশিকার পর্যালোচনার কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে পুলিশ নির্দেশিকা অনুযায়ী কাজ করেছে, যদিও এটি উন্নত করার সুযোগ ছিল। আইপিসিসি বলে পুলিশের নৃশংসতার অভিযোগকে রাজনৈতিক প্রতিবাদের অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। ওই বিক্ষোভের একটি বিতর্কিত অধ্যায়ে আইপিসিসি বলছে যে ইউএন লং জেলায় 21 জুলাইয়ের আক্রমণের সময় তারা পুলিশের সঙ্গে গ্যাং সদস্যদের যোগ সদস্যের কোন প্রমাণ পাননি। তবে ওই প্রতিবেদনে ওই ঘটনার সময় পুলিশ মোতায়েনের ত্রুটি চিহ্নিত করেছে, যখন সাদা শার্ট পরা লোকেরা লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভকারীদের প্রহার করে। তবে গণতন্ত্রপন্থী বিধায়ক বলছেন যে পুলিশের একপেশে নৃশংসতার দিকে ওই প্রতিবেদন চেয়ে দেখেনি এবং আইপিসিসি তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ব্রাজিলের একটি বস্তি এলাকায় পুলিশ এবং সন্দেহভাজন অপরাধী চক্রের সঙ্গে গুলি বিনিময়ে 10 জন মারা গেছে। পুলিশ ওই অপরাধী চক্রের নেতাকে তাড়া করতে গিয়ে রিও দে জেনেরোর উত্তরাঞ্চলে আলেমাও বস্তিতে অভিযান চালালে বন্দুক লড়াই শুরু হয়। কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে যে সেখানে একাধিক সংঘাত হয়েছে। ব্রাজিলের একটি বিশেষ পুলিশ দল যারা পর্তুগিজ আড্ডা করে বপ নামে পরিচিত তারা এই অভিযান চালায়। স্থানীয় মাদক ব্যবসায়ীর নেতা যার সন্ধান করা হচ্ছে মৃতদের মধ্যে সেও ছিল। পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি, তবে বলছে যে সে 2016 সালে জেল থেকে পালিয়ে যায় এবং সে বস্তিগুলোতে একজন শীর্ষ মাদক চোরাচালানকারী ছিল। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
এবারে একটি বিশেষ খবর। করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে আটকে পড়া 242 জন বাংলাদেশের নাগরিক নিয়ে কাতার এয়ারওয়েজের ভাড়া করা বিশেষ বিমান ওয়াশিংটনের ড্যালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাতার এয়ারওয়েজের এয়ারবাস ওয়াশিংটন সময় রাত 11:04 যাত্রা শুরু করে। 16 মে স্থানীয় সময় সন্ধ্যা 7 বিমানটি দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 1 ঘন্টা যাত্রা বিরতির পর বিমানটি দোহা স্থানীয় সময় রাত 8 ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। যাত্রা বিরতির সময় সকল যাত্রী বিমানের অভ্যন্তরে আসনে অবস্থান করবেন বলে বলা হয়েছে। 17 মে রবিবার বাংলাদেশ সময় ভোর 4 বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। যাত্রীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, পর্যটক, ব্যবসার কারণে যুক্তরাষ্ট্রে আগত বাংলাদেশি নাগরিক এবং সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। এছাড়া যাত্রীদের মধ্যে যুক্তরাষ্ট্রের এডুকেশন ও কালচারাল কর্মসূচির অধীনে বাংলাদেশ থেকে আগত 49 জন স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছেন। যুক্তরাষ্ট্রের এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিস ম্যারি রয়েসে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের সাথে টেলিফোনে কথা বলেন। যুক্তরাষ্ট্রের এডুকেশন অ্যান্ড কালচারাল কর্মসূচির অধীনে বাংলাদেশ থেকে আগত ছাত্রছাত্রীদেরকে দেশে প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সরকার ও রাষ্ট্রদূতকে প্রশংসা করেন তিনি। বাংলাদেশ সরকার আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের উদ্যোগ গ্রহণ করেন। চৌঠা মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতার এয়ারলাইন্সের বিশেষ বিমানটি ভাড়া করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অরিশ এভিয়েশন লিমিটেড বিমানটি ভাড়া করে এবং টিকিট প্রদানের কাজ সম্পন্ন করে। পূর্ব নির্দেশ অনুযায়ী প্রত্যেক যাত্রী কোভিড-19 উপসর্গবিহীন মেডিকেল সার্টিফিকেট প্রদর্শনপূর্বক বিমানে আরোহণ করেন। ঢাকায় অবতরণের পর প্রত্যেক যাত্রী হেলথ ডিক্লারেশনের ফর্ম পূরণ করে বাংলাদেশে ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে জমা দেবেন।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে এক অনলাইন ব্রিফিং এ সরকারের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানিয়েছেন, দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন 930 জন। তিনি জানান, এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 314 জন এবং মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,995 জন। ডাক্তার নাসিমা সুলতানা বলেন, এ সময়ে 235 জন করোনা রোগী সুস্থ হয়েছেন, যার ফলে দেশে এ পর্যন্ত মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4,117 জন। এ পর্যন্ত দেশে মোট 1,67,294 জনের করোনা ভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। করোনা রোগীদের ভোগান্তি কমাতে তাদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হাসপাতালগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ করেছে করোনা ভাইরাস সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটি। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে, যাতে বলা হয়েছে সুপারিশগুলো বাস্তবায়ন হলে করোনা রোগী হাসপাতালে ভর্তি করা নিয়ে বর্তমানে স্বজনদের যে সমস্যায় পড়তে হচ্ছে তার একটি অবসান ঘটবে। এদিকে করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতির মধ্যেই ঈদকে সামনে রেখে দক্ষিণবঙ্গের 21 জেলামুখী মানুষের ঢল নেমেছে শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরিঘাটে। ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন, সামাজিক দূরত্ব উপেক্ষা করেই শনিবার ভোর থেকে যানবাহন পারাপারের ফেরিতে করে শত শত যাত্রী পারাপার হচ্ছেন, যার ফলে করোনা সংক্রমণ দেশের প্রত্যন্ত হয়েছে। অন্যদিকে করোনা মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে পড়া 242 জন বাংলাদেশি নাগরিককে নিয়ে একটি বিশেষ বিমান আগামীকাল রোববার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে শুক্রবার রাতে ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি রওনা হয়েছে বলে ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মহান সৃষ্টিকর্তা আমাদের ধৈর্যের বা সবরের পরীক্ষা নিয়ে থাকেন, সেই ধৈর্য পরীক্ষার সময় হয়েছে। গণজমায়েতে বিভিন্ন উপাসনালয় ধর্মীয় রীতি মানতে গণজমায়েত পরিহার করুন, কারণ নিষেধাজ্ঞার কারণে আমাদের হাতে আছে এখন অনেক সময়। এই সময়ের বেশিরভাগটাই আমরা ঘরে বসে নিমগ্ন হতে পারি সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায়। আপনাকে বাঁচতে হবে এখন নিজের জন্য নয়, আপনার সন্তান সন্ততিজনের জন্য।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে আজ একজন বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন রমজান মাস এবং করোনা ভাইরাস কোভিড-19 নিয়ে আলোচনার জন্য। নিউ ইয়র্কের মোহাম্মদী কমিউনিটি সেন্টারের বিশিষ্ট ইমাম কাজী কাইয়ুম সাহেব। কাজী কাইয়ুম সাহেব আমাদের সঙ্গে আলোচনা করবেন করোনা ভাইরাস এবং রমজান মাস নিয়ে। আমরা জানি যে রমজান মাস প্রায় শেষ হতে চলেছে। আমরা শুরুই করব কাজী কাইয়ুম সাহেবকে এ কথা জিজ্ঞেস করার মধ্যে দিয়ে যে রমজান মাসের ফজিলত কি, রমজান মাসের মাহাত্ম্য কি মুসলিম দৃষ্টিকোণ থেকে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে?
মাহে রমাদানের ফজিলত সেটা আসলে আমরা সবাই জানি, এবং ইসলামের ইসলাম ধর্মের যে পাঁচটি বিধানের অন্যতম বিধান আমাদের মাহে রমাদানে রোজা রাখা। তো এর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাহে রমাদান, আমাদের ইসলাম ধর্ম আমাদের একটা শান্তিপূর্ণ ধর্ম, এবং আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এবং তিনি আল্লাহ পাক যে মানুষগুলোকে যে তার নিজ হাতে বানিয়েছেন, এবং আমাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সুযোগ আমাদের বিনা ছাওয়াতে করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই উম্মতের জন্য, উম্মত যাতে বাঁচতে পারে, উম্মত যাতে দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেন গুনাহ কাতা ছেড়ে দিয়ে তাকে তাকে নিষ্পাপ হয়ে যেন সে যেতে পারে, সেরকম অনেক ব্যবস্থা আমাদের ধর্মে কর্মের মাধ্যমে আল্লাহ পাক দিয়েছেন। সেরকম রমজানও এরকম একটি ব্যবস্থা। পুরো ১১ মাস মানুষ যখন গুনাহ করতে করতে মানুষের অন্তরের মধ্যে দাগ পড়ে যায়, তখন এই রমজান একটি ওয়ার্কশপের মতো আমাদের কাজ করে। এই রমজান মাসে আমাদেরকে বলা হয়েছে যে রমজান রোজা রেখে শুধুমাত্র ক্ষুধার্ত থাকার নামই রোজা না, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গকে রোজা রাখতে হবে। তোমার চক্ষু, তোমার কান, তোমার চিন্তা, তোমার সব চিন্তাধারা, যেমন কেয়ামত নিয়ে আল্লাহ পাক মানুষকে মুখ বন্ধ করে দিবেন, মানুষ হাত পা সব কথা বলতে থাকবে, যে হাত বলবে আমি এই কাজ করেছি, মুখ পা বলবে আমাকে এদিকে সে হেঁটে নিয়ে গেছে। এইভাবে এইভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা এত গুরুত্বপূর্ণ, রোজাতে তোমার আত্মার শান্তি এবং আত্মার প্রশান্তি এবং আত্মার খোরাক হবে তোমার রোজা। কারণ রোজা রেখে তুমি শুধু ক্ষুধার্ত থাকার না, ক্ষুধার্ত হলো এই জন্য যাতে করে ক্ষুধার্ত মানুষের দুঃখ সুখ আমরা বুঝতে পারি, সেটা হলো একটা ব্যাপার। আল্লাহ সেই জন্য আমাদেরকে ক্ষুধার্ত রাখা প্র্যাকটিস করে এই চর্চা করে যেন দুঃখী মানুষের
মাস জিজ্ঞেস করেছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাক রাত, যে বেজোড় রাত, যে রাতে লাইলাতুল কদরের যে রাতে মহাগ্রন্থ কোরআন শরীফ নাজিল হয়েছিল, তো উনি জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহর কাছে এই রাতে আমি কি প্রার্থনা জানাতে পারি, তো এ সম্পর্কে আপনি একটু আলোকপাত করবেন?
বিশেষ করে ধন্যবাদ, অত্যন্ত একটি চমৎকার প্রশ্ন আপনি করেছেন, খুবই সময় উপযোগী এবং মানুষের এই প্রশ্ন দ্বারা ফায়দা হবে। তো রমজানকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রথম রহমত দশ দিন, তারপরে মাঝখানের দশ দিন হলো মাগফিরাতের, এবং শেষ দিন হলো নাজাতের। এবং শেষ দশ দিন গুরুত্বপূর্ণ এই জন্য যেখানে লাইলাতুল কদর কোরআন নাজিল হওয়ার যে মুহূর্তটা, কোরআন নাজিল হওয়ার যে মানে অ্যানুয়াল যে সেলিব্রেশন যেটা, সেটা এই 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 শেষ দিনের দশ দিনের মধ্যেই রয়েছে। এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতেকাফ করতেন তার রমজান নাজিল দ্বিতীয় হিজরিতে, রমজান যখন অবতীর্ণ, রমজান যখন আমাদের উপর ফরজ করে দেওয়া হয় তখন থেকে তিনি তার জীবনের শেষ বৎসর কিন্তু দশ দিন না, তিনি ২০ দিন এতেকাফ করেছেন। সব শেষ দশ দিন এতেকাফ করার উদ্দেশ্যই হইল যে সেই দশ দিনে যেন আমি বেজুর রাতে যেন লাইলাতুল কদরকে আমি তালাশ করতে পারি। কারণ লাইলাতুল কদর এমন একটি জিনিস, এই কদরকে, কদরের মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহ পাক পুরো একটি সুরা কোরআন শরীফের নাজিল করে দিন, যেটাকে আমরা সুরা আল কদর বলি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরকে নাজিল করে এদের এর এর মর্যাদা তো আল্লাহ বুঝিয়েছেন, নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে কদরের এতই মর্যাদা এই রাত্রির, যে ব্যক্তি এই রাত্রির ফয়জ ও বরকাত থেকে মাহরুম হবে সে সব কিছু থেকে মাহরুম হয়, সে ধ্বংস হয়ে যাবে একদম।
তার কোনো এতেকাফ, এতেকাফের কথা বললেন যে এবারে যেমন এখন তো মসজিদ বন্ধ, আমাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছি না, এতেকাফে বসতে পারছি না, তো এই সময়ে এরকম পরিস্থিতিতে বাড়িতে কি এতেকাফ করা যায়?
অফকোর্স কবির ভাই, যখন আমরা এই 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 প্যান্ডামিক যখন শুরু হলো এবং আমাদেরকে যখন কোয়ান্টাইনমেন্ট থাকতে পরামর্শ দেওয়া হলো, তখন আমি বলেছিলাম এটা আমরা এতেকাফ ইনশাল্লাহ রমজানের আগেই আমরা এতেকাফ শুরু করে দিয়েছি আল্লাহর ধ্যানে যেন থাকবো। আর এই দশ দিন তো আলহামদুলিল্লাহ অনেকেই থাকেছে, অফকোর্স আমরা আমরা বাড়িতে বসেই আমরা এতেকাফ করবো, এতেকাফের নিয়ত যারা করবে আল্লাহ পাক তাদের এতেকাফের পুরোপুরি এতেকাফের সব দিবেন, এবং লাইলাতুল কদরের ফয়জ ও বরকত তাদের নিয়ত অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে দেবেন।
ইমাম কাজী কাইয়ুম, আমরা জানি আপনি ইসলাম ধর্ম ছাড়াও আপনি নিউ ইয়র্কে ইন্টারফেথ প্রচারণার সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন ধর্মের লোকজনের সঙ্গে আপনার চলাফেরা এবং তাদের সঙ্গে আপনি প্রচারণায় অংশ নেন বিভিন্ন সময়ে। তো এই যে করোনা মহামারী, এই মহামারী সম্পর্কে ইসলামের দৃষ্টিতে কি আছে, বৈজ্ঞানিক দৃষ্টিতে, দৃষ্টিভঙ্গি? আমরা এতদিন নিয়ে আলোচনা করছি যে এটা প্রকৃতি প্রদত্ত একটি মহামারী, কেউ কেউ যদিও বলছেন যে না, এটা হয়তো মনুষ্য সৃষ্টিও হতে পারে। তো আপনার কি মনে হয় ধর্মবিশ্বাসের দিক দিয়ে এই মহামারীর ব্যাখ্যা কিভাবে দেবেন, ইসলাম বা অন্যান্য ধর্মের ব্যাখ্যা যদি দেন?
দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং তার বান্দাকে বিভিন্ন ভাবে বিভিন্ন সুখ অসুখ অঘটন দিয়ে পরীক্ষা করেন। তো কারো কারো কোনো পরীক্ষা আছে শুধু মনে মাত্র পরীক্ষার জন্য, এবং কারো কারো কোনো পরীক্ষা আছে তার গুনাহ মাফের জন্য। যেমন হাদিসে বলা আছে যে মোমেনের একটা পায়ে যদি কাঁটাও পড়ে তাহলে সেটা তার গুনাহ মাফের কারণ হয়। তো এই যে একটা জিনিস শ্যামলী ভাই, দেখুন এই এই মুসিবত, এটা কিন্তু খোদার গজব যে একদম নিশ্চিত করে বলা যায়। অনেকে আন্দাজ করে অনেক কিছু বলেছে, সেটা চায়নাতে হয়েছে, বাদুরকাওয়া থেকে হয়েছে, তারপরে এখন চায়নাতে নাই, কি কি জানি। দেখেন এত কিছু করার পরেও এত উন্নত বিশ্বে একটা ভ্যাকসিনও এখন তৈরি করা যাচ্ছে না বা পায় নাই, এবং এই এই অদৃশ্য এই জিনিসটা এই পরমাণুর চেয়েও আরো শক্তিশালী, এটা এত একটা শক্তি মুহূর্তের মধ্যে সারা বিশ্বে এটা ছড়িয়ে গেছে, দেখা যায় না, বোঝা যায় না, কোথায় কিভাবে মানুষের পাশে যেতে পারে না। যেভাবে টেকনিক্যালি মানুষ গুনাহ করত, ঠিক ঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন টেকনিক্যালি বিপদটা মানুষকে দিয়েছেন যাতে করে মানুষ আল্লাহকে চিনে। কারণ বিশ্ব এমন হয়েছিল, দেখেন এটা হওয়ার পরে আমেরিকা এবং কিমের কোরিয়ার অবস্থা দেখেন, একজন আরেকজনকে ট্রেনিং দিত যে আমি মেরে দিব, আমি ধ্বংস করে দিব, আমি এত মিসাইল ডেভেলপ করছি, আমি সব উড়িয়ে দিব। এই যে একটা মানুষ একটা অস্বস্তির মধ্যে ছিল যে এত উন্নত বিশ্বের থেকেও আমরা কি মারা যাবো, এরকম কি কিছু হবে না হবে। তা আল্লাহকে বলেন না, তোমরা কিছু করতে পারবে না, শক্তি সব আমার কাছেই, আমি যদি কিছু করি তাহলে এইভাবেই করবো। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মহাশক্তিশালী, তিনি যে সুপার পাওয়ার, তিনি যে সুপ্রিম, এই জিনিসটা এই প্যান্ডামিকের মাধ্যমে মানুষকে দেখিয়ে দিয়েছেন, এবং মানুষ বুঝতেও পেরেছে যে সেটাই আল্লাহ পাকের। আপনি দেখবেন শুধু আমরা তো মুসলমানরা কি করি, আমরা হাত উঠিয়ে নামাজ দোয়া পড়ি। কিছু না, আমি ভার্জিনিয়াতে দেখলাম একটা পত্রিকাতে এসেছে যে চার্চের পাদ্রিরা লোকজনও বাইরে একদম হাত উঠিয়ে বাইরে থেকে আল্লাহর কাছে দোয়া করছে, এবং সবাই বলেছে এই কথা, সবাই একপাকে স্বীকার করেছে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই গজব, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তিনি সেটাকে উঠিয়ে দিতে পারেন।
আপনার সঙ্গে তো প্রায় প্রতিদিনই অন্যান্য ধর্মের লোকজনের সঙ্গে কথাবার্তা হয়, অন্য ধর্মাবলম্বীরা কি বলেন? এই
অন্য ধর্মাবলম্বী সবই একমত, সবই এই ব্যাপারে একই মত যে এটা মানুষের গুণার জন্য, মানুষের কর্মের ফলে হয় না। অন্যান্য নেতাদের সাথে, লিডারদের সাথে, আজকেও সকালে আমাদের ইফতার প্রোগ্রাম ছিল, একটি চার্চ আমাদের জয়েন করেছে, তাদের সাথে আমার এই মত বিনিময় করতে গিয়ে তারাই বলেছে যে আল্লাহ পাকের গজব, এটা আল্লাহ পাক এটা দিয়েছে, একমাত্র আল্লাহই সেটাকে তুলিয়ে নিতে পারেন।
আমরা আমরা জানি যে রমজান মাসে মুসলিমদের দর্শন মোতাবেক আমাদের ঈমান, আমাদের তাকওয়া আরো দৃঢ় হয়, আরো মজবুত হয়, এবং এই ইমান এবং তাকওয়ার মধ্যে দিয়েই আমরা সামনের পানে এগিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশিত পথ ধরে। ইমাম কাজী কাইয়ুম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং সেলিম হোসেন আপনাকেও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, রমাদান করিম, রমজান মুবারক, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
সঞ্জনা ফিরোজের একটি প্রতিবেদন এখন শোনা যাক।
আশরাফুল আলম খোকন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে মুক্ত গণমাধ্যম ও বাক স্বাধীনতা, এই দুটির শব্দের অর্থ কি বহন করে আপনার কাছে?
বাক স্বাধীনতা হচ্ছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার যারা দর্শক রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাক স্বাধীনতার মানেটা হচ্ছে আমার কাছে যে আপনি আপনার যে চিন্তা ভাবনাগুলো, যেই চিন্তা ভাবনাগুলো অন্যের জন্য ক্ষতিকর না, আপনি মুক্তভাবে তুলে ধরবেন। অন্যের জন্য ক্ষতিকর না কিভাবে, সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনার হাত, আপনার পা, আপনার ছোড়ার রাইট আছে, আপনি ছুড়বেন। আপনার হাত যদি আমার নাকে লাগে তাহলে আমার স্বাধীনতা খর্ব হয়। তো এটা হচ্ছে মানে ফ্রিডম উইথ রেসপন্সিবিলিটি, যে আপনি আপনার মত প্রকাশ করবেন, আপনার বাক স্বাধীনতা সম্পূর্ণ রয়েছে, কিন্তু সেটা যেন অনৈতিকভাবে আরেকজনকে, কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী কাউকে ক্ষতিগ্রস্ত না করে। এটা হচ্ছে আমার কাছে বাক স্বাধীনতা, যে ফ্রিডম উইথ রেসপন্সিবিলিটি। আর মুক্ত গণমাধ্যম বলেছেন আরেকটা প্রশ্ন, রাইট?
জি,
মুক্ত গণমাধ্যম হচ্ছে গণমাধ্যম বস্তুনিষ্ঠভাবে সমাজের যত অসঙ্গতি আছে, সমাজের যে দুর্নীতি আছে, অসামাজিকতা আছে, যা যে বিষয়গুলো রয়েছে যেগুলো রিলেভেন্ট না সমাজের সঙ্গে, সেগুলো সমাজ মিডিয়া বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে। এখন ধরেন বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষতার মধ্যে দুইটা পার্থক্য রয়েছে। এখন নিরপেক্ষতা যদি আপনি বলেন যে একজন ধরেন একজন অনেস্ট মানুষ, একজন একটা গ্রামের একজন সৎ কিংবা একজন অনেস্ট মানুষ যিনি সৎ মানুষ হিসেবে পরিচিত, আরেকজন ধরেন একজনের ইমেজ নেতিবাচক, সে সমাজের কিংবা ওই গ্রামের একজন ক্ষতিকর ব্যক্তি, ধরেন চোর কিংবা ডাকাত প্রফেশনালি। এখন এই দুইজন ব্যক্তির মধ্যে আপনার তো নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। এই দুজন ব্যক্তির মধ্যে আপনাকে অবশ্যই সত্যের পক্ষে অবস্থান নিতে হবে, যেটা ভালো সেটার পক্ষে অবস্থান নিতে হবে। এটা হচ্ছে মানে মুক্ত গণমাধ্যমে, আমার কাছে মুক্ত গণমাধ্যমের ব্যাখ্যা। এখন আপনি যদি নিরপেক্ষতার কথা বলে আমি যে না আমি ওই চোরের পক্ষে থাকবো, আমি ওনার পক্ষে থাকবো, আমি মাঝামাঝি অবস্থান নেব, এইটা মুক্ত গণমাধ্যম আমার মনে হয় না এটা মুক্ত গণমাধ্যমের ভূমিকা হওয়া উচিত। মুক্ত গণমাধ্যম অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। আমার কাছে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি নিরপেক্ষ বলে আসলে কোনো জিনিস বুঝি না, বুঝতেও চাই না। আমি চাই জিনিসটা বস্তুনিষ্ঠ হবে, সাদাটাকে সাদা বলা হবে, কালোটাকে কালো বলা হবে, ভালোটাকে ভালো, মন্দটাকে মন্দ, এর মাঝামাঝি, এই দুইটার মাঝামাঝি আসলে কোনো অবস্থান নাই।
জি, আপনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব তো, এবং আপনি সাংবাদিকও, তো দুটোর মধ্যে আপনি যদি একটি ব্যালেন্স করতে চান, তাহলে আপনার কাছে কি মনে হয় যে মুক্ত গণমাধ্যম এবং বাক স্বাধীনতা, এই দুয়ের চর্চার অধিকার কি বাংলাদেশের সাংবাদিকদের রয়েছে?
আপনি একজন সাংবাদিক, আপনি ওয়ার্কিং জার্নালিস্ট, আপনার কাছে কি মনে হয়?
প্রশ্নটি আপনার কাছে করেছি যেহেতু বাংলাদেশের সাংবাদিকদের ব্যাপারে আমরা যে ধরনের খবরাখবর পাচ্ছি এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যে ধরনের খবরাখবর আমরা পেয়ে
থাকি, একটা এক্সাম্পল দেন আমার সুবিধা হবে বলতে।
যেমন ধরেন আমরা শেষ যেই খবরটি পেয়েছি যে বিডি নিউজ 24 এর যে তৌফিক ইমরোজ খালেদি, তারপরে আরেকজন সাংবাদিক রয়েছেন, তার আগে যেই ঘটনাটি ঘটেছে শহীদুল আলমকে নিয়ে, এই ধরনের ঘটনাগুলোর কথা কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন?
তৌফিক ইমরোজ খালেদি ভাই খুব রেসপেক্টেড মানুষ, অনেক বড় মাপের সাংবাদিক, ওনার সাথে যে ঝামেলাটা হয়েছে এটা সাংবাদিকতা রিলেটেড না, এটা হচ্ছে একটা ব্যবসায়িক লেনদেন, মানে ওনার প্রতিষ্ঠানের যে একটা সেল রিসেল সামথিং, এইরকম কিছু একটা ঝামেলা। এটা কিন্তু জার্নালিজম কেন্দ্রিক না, এটা কিন্তু আপনার যেমন উনি কোনো রিপোর্ট প্রকাশ করে যে উনি সমস্যাগ্রস্ত হয়েছেন, সেটা কিন্তু সেরকম না। সো আপনি এটাকে স্বাধীন মানে দুইটাকে এক করে ফেললে হবে না, জার্নালিজম প্রফেশনটাকে আর বিজনেসটাকে যদি এক করে ফেলেন সেটা দুটো কিন্তু দুই বিষয়, এটা একটা বিষয়। আর শহীদুল আলম সাহেব উনিও খুব নামি দামি ব্যক্তি, ইন্টারন্যাশনাল রিনাউন্ড একজন পার্সন, এবং ওনার প্রচুর, আমি ওনার ট্রিক গ্যালারির এন্ড অফ ফ্যান, তো বিষয়টা হচ্ছে যে ওনার অনেক কাজের আমি ফ্যান, কিন্তু উনি যেই কাজটার জন্য, আপনি কি জানেন উনি কি বলেছিল ওই সময়টাতে কোটা আন্দোলনের সময়? একটা হচ্ছে আপনি যদি জার্নালিস্টিক ভিউ থেকে বলেন, উনি যেমন একটা ওনার দুইটা পার্সন পার্ট, কিন্তু একটা ছিল আল জাজিরা পার্ট, আরেকটা হচ্ছে ফেসবুক পার্ট। ফেসবুক পার্টে উনি স্পেসিফিক্যালি উনি বলেছেন যেটা, যে আওয়ামী লীগ অফিসে যে মেয়েদেরকে র‍্যাপ করা হচ্ছে, চোখ তুলে নিচ্ছে যে আওয়ামী লীগের সন্ডা পান্ডারা। ডু ইউ থিঙ্ক ইটস এ ফ্রিডম অফ স্পিচ? এটার সাথে জার্নালিজমকে মেশাবেন? আর আল জাজিরা উনি যেটা বলেছেন, আমার যেটুকু মনে পড়ে উনি একটা কথা বলেছিলেন যে মানে অসাংবিধানিক সরকার। তো অসাংবিধানিক আপনি হয়তো বলতে পারেন যে নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ কিংবা ঝামেলা আছে, কিন্তু অসাংবিধানিক আপনি সরকার তো বলতে পারেন না, এটা অসাংবিধানিক না। অসাংবিধানিক সরকার আর ত্রুটিপূর্ণ নির্বাচন দুটো কিন্তু দুই জিনিস, দুটো দুই বিষয়। একটা নির্বাচন সুষ্ঠু হবে কিংবা হবে না, এটা শুধু গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে একটা নির্বাচনের সঙ্গে যারা যারা জড়িত, নির্বাচন কমিশন কিংবা গভর্নমেন্টের পোর্শন অর ধরেন যারা পার্টিসিপেন্ট, মানে নির্বাচন পার্টিসিপেন্টের উপর ডিপেন্ড করে নির্বাচন ত্রুটিপূর্ণ হবে কি হবে না। সো অসাংবিধানিক একটা বিষয়, ত্রুটিপূর্ণ আরেকটা বিষয়। আর উনি যেটা বলেছেন ওনার ফেসবুক একটা পার্ট যেখানে যেখানে উনি গুজব ছড়িয়েছেন স্পেসিফিক্যালি একবারে, আরেকটা হচ্ছে ওনার আল জাজিরা একটা ইন্টারভিউ। তা এখন আপনি যদি উনি যদি বলতে পারেন, উনি যদি বলেন যে আওয়ামী লীগ অফিসে যে মেয়েদেরকে র‍্যাপ করা হচ্ছে আর চোখ তুলে নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, ডু ইউ থিঙ্ক ইট ইজ জার্নালিজম?
এখানে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই এই দুটো বিষয় নিয়ে। আপনি বলেন তৌফিক ইমরোজ খালিদির কথা এবং আপনি বলেন শহীদুল আলমের কথা। তৌফিক ইমরোজের কথায় আসি, যে যখন একজন সাংবাদিক, সেটা যে কারণেই হোক না কেন, ব্যবসায়িক ক্ষেত্রে হোক আর অন্য যে কোনো ক্ষেত্রেই হোক, তিনি একজন সাংবাদিক, তো সাংবাদিক হিসেবে যখন তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা হয় বা কোনো ধরনের অভিযোগ ওঠে, তখন একজন সাংবাদিক হিসেবে তার কিন্তু একটি তার মান কিন্তু ক্ষুণ্ণ হয় কিনা, এটা আপনি কি মনে করেন? এক, এবং দুই, শহীদুল আলমের বিষয়ে আপনাকে যদি আপনাকে জিজ্ঞেস করি, জানতে চাই যে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তার পক্ষে কথা বলেছেন, তো সেই বিষয়ে আপনি কি বলবেন?
আমি আপনাকে একটা এক্সপ্লেনেশন দিয়েছি, আপনি একজন জার্নালিস্ট হিসেবে বলেন যে একজন জার্নালিস্টের যে এই কাজগুলোতে জড়িত হওয়া উচিত কিনা। আপনি যদি হ্যাঁ আপনার প্রফেশনের জন্য কোথাও ক্ষতিগ্রস্ত হন, মানে কোথাও আপনার সমস্যার মধ্যে পড়েন, আপনি গভর্নমেন্ট আপনি কোনো হ্যাম্পার করে, দেন ইউ ক্যান রেজ কোশ্চেন যে আপনার প্রফেশনালি কাজ করতে গিয়ে আপনার হ্যাম্পার হয়েছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা রাষ্ট্র আপনার বিরুদ্ধে গেছে। কিন্তু আপনি যখন প্রফেশনাল কাজ করবেন না, নন প্রফেশনাল কাজ করবেন, যেটা শহীদুল আলম করেছেন, তো সেটাকে আপনি যদি বলেন জার্নালিজম, তাহলে আমি সরি যে আমি এই বিষয়ে আসলে কথা বলতে পারবো না। যে সেটা যদি জার্নালিজম হয়ে থাকে, যে রিউমার ছড়ানো, গুজব ছড়ানো, একজন জার্নালিস্ট কখনো, সাংবাদিক কখনো গুজব ছড়ায় না, মেইন স্ট্রিম মিডিয়া কখনো গুজব ছড়ায় না, এটা মিডিয়ার ধর্মে নাই এবং মিডিয়াতে করেও না। যখন আপনি এই কাজটা করবেন, তখন আপনি এই প্রফেশনের সঙ্গে, যে পেশা মহৎ একটা পেশা, সাংবাদিকতা পেশা, এই পেশার সঙ্গে গাদ্দারি করেছেন, তো আপনার তো ইউ শুড পানিশ ফ্রম দিস প্রফেশন।
আশরাফুল আলম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাদেরকেও।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। কোভিড-19 মহামারীর মতো সর্বজনীন স্বাস্থ্য সম্পর্কিত জরুরি অবস্থার মাঝে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেন, বিশেষত পেশাদার এবং সাধারণ সাংবাদিকদের জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ যে তারা যা দেখবেন বা শুনবেন তা মুক্তভাবে জানাবেন এবং প্রকাশ্যভাবে তাদের মতামত ব্যক্ত করবেন, কারণ স্বচ্ছতার মাধ্যমেই যুক্তি প্রকাশ এবং সরকারি জবাবদিহিতা উভয়ের নিশ্চয়তা দেয়া যায়। তবে ভেনেজুয়েলায় বর্ধিত সংখ্যায় জনগণ করোনা মহামারীতে সংক্রমিত হলেও অবৈধ মাদুরো সরকার নিশ্চিত করেছে যে সংবাদ মাধ্যমে রোগ বিস্তারের খুব অল্প বা বলতে গেলে কোনো খবরই প্রকাশ করা যাবে না। মানবাধিকার সংস্থাগুলির মতে কোভিড-19 সংক্রমণের প্রথম ঘোষণা দেবার পরবর্তী মাসগুলিতে ভেনেজুয়েলায় সাংবাদিক, ক্যামেরাম্যান, সংবাদ পাঠক, ফটোগ্রাফার এবং মাধ্যমের লোকজন প্রতিবন্ধকতা, হুমকি, হয়রানি এবং জোরপূর্বক গ্রেফতারের শিকার হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, কোভিড-19 এর খবর জানাতে গিয়ে ভেনেজুয়েলার সাংবাদিক ডারভিসন রোহাস বিবেকের বন্দী হিসেবে চিহ্নিত হন। ভেনেজুয়েলায় করোনা ভাইরাস বিস্তারের খবর প্রকাশ করলে ভেনেজুয়েলার জাতীয় পুলিশ বাহিনীর অ্যাকশন কমান্ড রোহাসকে 21 মার্চ তারিখে আটক করে। আটক থাকবার 12 দিন পর বেলের মাধ্যমে শর্ত আরোপ করে তাকে মুক্তি দেয়া হয়। তার বিরুদ্ধে ঘৃণাবিদ্বেষ ছড়ানো এবং অপরাধে উস্কানি দেবার অভিযোগ আনা হয়েছে। দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের দক্ষিণ ও মধ্য আমেরিকার প্রোগ্রাম সমন্বয়কারী ন্যাটলি সাউদউইক রোহাসের মতো সাংবাদিকদের স্তব্ধ করার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, জোরপূর্বক এমন সাংবাদিককে আটক এবং কোভিড-19 মতো প্রাণঘাতী সংক্রমণের সূত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ অন্যান্য সাংবাদিকদের উপর অনস্বীকার্য প্রভাব ফেলবে, যাতে অন্যান্য সাংবাদিকেরা সংক্রমণের তথ্য প্রকাশে নিরুৎসাহিত বোধ করবেন। রিপিট, তথ্য প্রকাশে নিরুৎসাহিত বোধ করবেন। তবে দুঃখজনকভাবে সেটাই মাদুরো সরকারের লক্ষ্যবস্তু। সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, গত মাসে ভেনেজুয়েলার ফটো সাংবাদিক রোজালি হার্নান্দেজ কারাকাসের প্রধান একটি হাসপাতালের চিত্র গ্রহণ করলে সেনাবাহিনীর একজন সদস্য তার সঙ্গে দেখা করেন। অনলাইন নিউজ মাধ্যমে কর্মরত রোজালি হার্নান্দেজ বলেছেন, হাসপাতালের একজন চিকিৎসাকর্মী এসব ছবি মুছে ফেলার জন্য রীতিমতো আমাকে দয়া ভিক্ষা করছিলেন, এই বলে যে তাদের অনুমতি নেই হাসপাতালের কোনো তথ্য সাংবাদিকদের সঙ্গে শেয়ার করার এবং তাতে নিরাপত্তার আশঙ্কা থাকতে পারে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, দায়িত্ব এড়াতে কর্মকর্তারা সাংবাদিকদের যাতায়াতের স্বাধীনতা সীমিত করেছেন এবং সরকারের জন্য ঝুঁকিপূর্ণ এমন তথ্য প্রকাশ চাপা দিতে অপরাধী শাস্তি প্রদানের হুমকি দিয়েছেন। এ ধরনের সকল সেন্সরশিপ অবিলম্বে বন্ধের আমরা আবেদন জানাচ্ছি।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
কাঁটা চামচ প্লেটের সাথে ঠোকা লাগার আওয়াজ অথবা কিছু প্লাস্টিক ব্যাগের খসখসানি শব্দ কি আপনার শরীরে ঠকঠক করে কাঁপুনি আনে? অথবা আপনার দাঁতগুলো কি টনটন করে ওঠে যখন কেউ ক্লাসের উপরে যে ব্ল্যাকবোর্ড থাকে তার উপর নখের সাহায্যে একটা তীক্ষ্ণ আওয়াজ করে, তখনও কি আপনি বিরক্ত বোধ করেন? বলা যেতে পারে এই সব ধরনের আওয়াজই যে কোনো মানুষের কাছে মৃদু বিরক্তির কারণ হতে পারে। কিন্তু সমীক্ষায় দেখা গেছে যে মিসোফোনিয়া রোগে আক্রান্ত মানুষদের কাছে এটি এক বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। গ্রিক শব্দ মিসোফোনিয়া কথাটির অর্থ হল শব্দের প্রতি এক ধরনের ঘৃণা। যে কোনো বিষয়ে আমরা যতই সহনশীল হই না কেন, কোনো মানুষ যদি একটি শান্ত নিস্তব্ধ সিনেমা হলে একটি চিপসের ব্যাগ খুলে খসখস করে আওয়াজ করে খেতে শুরু করে, সেটি একটি অত্যন্ত অস্বাচ্ছন্দ্যকর পরিবেশের সৃষ্টি করবে। কিন্তু মিসোফোনিয়াতে আক্রান্ত মানুষের কাছে এই ধরনের শব্দের পুনরাবৃত্তি এক অসহ্য পরিস্থিতি সৃষ্টি করে।
Mainly sounds made by people's mouth or breathing. This is certain speech sounds, chewing, certain other sort of noisy wet noises from the mouth. Yes, noisy breathing as well.
নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের উইল সিডনি বলেন যে মূলত মানুষের মুখ অথবা শ্বাসপ্রশ্বাস থেকে নানা ধরনের শব্দের সৃষ্টি হয়। এছাড়াও খুব আওয়াজ করে খাবার চিবিয়ে খেলে অথবা ঘুমানোর সময় জোরে জোরে নাক ডাকলেও এই সব আপত্তিকর আওয়াজের সৃষ্টি হয়। পেনের ক্লিক ক্লিক আওয়াজ অথবা পায়ের শব্দ, কম্পিউটার কিবোর্ডের আওয়াজ, প্লাস্টিক ব্যাগের খসখসানির আওয়াজ বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করে। নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা শব্দের প্রতি এই ধরনের সংবেদনশীলতার বাস্তব কোনো প্রমাণ আছে কিনা সেটাই খুঁজে বার করার চেষ্টা করছেন। বিভিন্ন ধরনের আওয়াজের অনুভূতির মাত্রা কতখানি তা পরীক্ষা করার জন্য কিছু স্বেচ্ছাসেবীদের সাহায্যে একটি পরীক্ষার ব্যবস্থা করা হয়। এই পরীক্ষায় স্বেচ্ছাসেবীদের বিভিন্ন ধরনের শব্দের প্রতি সংবেদনশীলতার মাত্রা নিরূপণ করার চেষ্টা করা হয়। রিমঝিম বৃষ্টির শব্দ, ফুটন্ত জলের শব্দ, এগুলি যেমন ধরে নেওয়া হয়েছে যে কোনো প্রকার প্রভাব ফেলে না। অপরদিকে বাচ্চার কান্নার ঘ্যান ঘ্যান করে আওয়াজ, খুব শব্দ করে খাবার খাওয়ার আওয়াজ খুবই বিরক্তিকর বলে ধরে নেওয়া হয়েছে। মিসোফোনিয়া রোগে আক্রান্ত রোগীদের মস্তিষ্ক স্ক্যান করে দেখা গেছে যে এই সব মানুষের আবেগ সংক্রান্ত অনুভূতিগুলোর প্রকাশ নিয়ন্ত্রিত হয় তাদের মস্তিষ্কের একটি অংশের আয়তনের উপর ভিত্তি করে।
In the people with misophonia at a group level, nothing you'd see on an individual brain scan basis, but suggesting that there may actually be brain structural alterations.
Mr. Will Sedley aro bolen je mesophonia te akranto ekdol manusher mostishko scan kore dekha geche mostike shei ongsho jeti shobder proti shongbedonshilota niyontron kore sheti proyojoner tulonay onek choto ebong purno matray bikoshito hoyni।
তিনি আরো বলেন যে পৃথকভাবে মস্তিষ্কগুলি স্ক্যান করলে সেরকম কিছু ধরা পড়ে না, কিন্তু মস্তিষ্কের একটি সংগঠনমূলক পরিবর্তন লক্ষ্য করা যায় যখন অনেক মানুষকে নিয়ে এই পরীক্ষা করা হয়। এই আবিষ্কারগুলি আবার একটি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
It's difficult to know which is the chicken, which is the egg, whether this is the cause of misophonia or in part.
Will sadly বলেন, এই ঘটনাটি সেই পুরনো মুরগি আগে না ডিম আগে সেই বিতর্কের জন্ম দিয়েছে। অন্যভাবে বলা যায় যে মস্তিষ্কের সেই বিশেষ অংশের আকৃতি বা আকারের তারতম্যের কারণেই মেসোফোনিয়া রোগের উৎপত্তি, নাকি দীর্ঘদিন ধরে এই অসহনীয় শব্দের প্রয়োগের ফলেই তাদের মস্তিষ্কের আকার ছোট হতে থাকে।
বিজ্ঞানীরা মারাত্মক ধরনের মিসোফোনিয়া রোগটি আরোগ্যযোগ্য কিনা তা জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের বক্তব্য হল এই যে সবারই ওয়াকিবহল থাকা উচিত যে কিছু মানুষ বিশেষ কিছু শব্দের প্রতি একটু অধিক মাত্রায় সংবেদনশীল।
করোনা মহামারী থামবার কোনো লক্ষণ দেখা যায়নি। বহু মূল্যবান জীবন আমরা হারাচ্ছি প্রতিদিন প্রতি ঘন্টায়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবক যারা সারাদিন সারারাত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেবায় নিবেদিত হয়েছেন, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। দেশ আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে। আবারও অনুরোধ, বিধিনিষেধ মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে, অকারণে বাইরে বেরোনো চলবে না, ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা ভালো আছেন, আপনারা নিরাপদে আছেন।
মিতালির আসরে আমাদের শ্রোতা দর্শকদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সপ্তাহ মনে করে দিচ্ছি যে আমরা কিন্তু এখন নিয়মিত নিজেদের বাড়ি থেকে অনুষ্ঠান করছি। তাহেরা রয়েছে ম্যারিল্যান্ডে আর আমি রয়েছি ভার্জিনিয়াতে। তো স্বাগতম সবাইকে। তাহেরা আমরা তাহলে শুরু করি।
আজকে আমাদের টেলিফোনের অপর প্রান্তে রয়েছে ঢাকা থেকে শারমিন জাহান আব্বাসী।
তার আগে আমি একটি কথা বলে দিচ্ছি, তাহেরা এবং শারমিন দুজনকে শারমিন স্বাগত, ভালো লাগছে একজনকে পেয়ে টেলিফোনের প্রান্তে। আমরা কয়েকজনের কাছ থেকে ইমেল পেয়েছি এবং তারা অনেকেই আবার আমাদের ফেসবুকেও লিখছেন, যেমন সাইফুর রহমান লিখেছেন যে আগের চেয়ে ভালো লাগছে শুনতে কিন্তু আমরা দেখতে চাই। আক্তার হোসেন তিনিও লিখেছেন ফেসবুকে যে দেখতে চাই, মানে আমরা তো ফেসবুক লাইভ করছিলাম বেতার প্রচারের সঙ্গে সঙ্গে, সেই কথাই তারা লিখছেন। আর নূর আলম তিনি একটি ফ্যান ক্লাব করেন, ফ্যান ক্লাবের সদস্য, ফ্যান ক্লাবের পক্ষ থেকে লিখছেন যে ভালো লাগছে শুনতে কিন্তু দেখতে যান। সবারই সে একই দাবি, কিন্তু তাহলে আমরা যেমন বাড়ি থেকে কাজ করছি এবং COVID-19 এর এই সংকটময় পরিস্থিতিতে আমরা যে ফেসবুক সোশ্যাল মিডিয়া চালিয়ে যাচ্ছি এবং বেতার তরঙ্গে আমাদের অনুষ্ঠান প্রচার করছি, এটা তো আমরা অনেক মানে পরিশ্রম করতে হচ্ছে। আশা করছি যে আমরা ফেসবুক লাইভ এবং রেডিওর অনুষ্ঠান যেমন একসাথে করতাম খুব শীঘ্রই সেটা হয়তো করা যাবে না, কিন্তু এই পরিস্থিতি কাটিয়ে উঠলে আবার আমরা ফিরে যাব সেই একই ব্যবস্থায়। তাই
অনেকেই আবার লিখেছেন, অনেকেই জুমের মাধ্যমে আমরা কথা বলছি, আমরাও আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে জুমের মাধ্যমে কথা বলছি, কিন্তু কিছু
কিছু বিধিনিষেধ আছে যে জন্য আমরা জুমের মধ্যে যেতে পারছি না এবং সেই জন্যই আপনাদের মুখোমুখি হতে পারছি না। তো ঠিক আছে, আমরা তাহলে শারমিনের সাথে কথা বলি। শারমিন, প্রথমে পুরো নাম এবং কোন ক্লাবের সঙ্গে জড়িত সবকিছু বলে তারপরে আমরা কর্মসূচি সম্পর্কে শুনবো।
আমি গ্লোবাল ফিল্ম ও ফ্যান ক্লাবের একজন মেম্বার হিসেবে আছি এবং আমার পুরো নাম হচ্ছে শারমিন জাহান। আমি পেশায় একজন শিক্ষিকা এবং আমি এটার সাথে সেই ছোটবেলা থেকে জড়িত আছি। খুশি হবেন যে আমরা প্রথম থেকে 100 জন করে আমরা প্যাকেট তৈরি করেছিলাম চাল ডাল তেল চিনি লবণে এবং সেখানে আমরা 100 জন করে টোটাল আমরা 300 জনকে অলরেডি বিতরণ করেছি কর্মসূচিতে।
আচ্ছা, ফ্যান ক্লাবের পক্ষ থেকে?
জি জি, ফ্যান ক্লাবের পক্ষ থেকে, গ্লোবাল ভিউ ফ্যান ক্লাবের পক্ষ।
তো এটা তো খুবই একটা মানে ভালো উদ্যোগ এবং এই মুহূর্তে এই দুর্যোগপূর্ণ একটা সংকটপূর্ণ মুহূর্তে তাহেরা কোন ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই ধরনের কাজ অবশ্যই আমরা অ্যাপ্রিশিয়েট করি। যে ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাব তারা নিজেদের উদ্যোগে এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে, মানুষের সাহায্যে এগিয়ে এসেছে, তাই না?
সবসময় কিন্তু নানা দুর্যোগে আমরা দেখেছি যে আমাদের ফ্যান ক্লাব গুলো মানুষের পাশে এসে দাঁড়ায়, এটা কিন্তু চমৎকার। তবে করোনা ভাইরাস সংক্রমণ, আসলে সবাই তো আতঙ্কগ্রস্ত, সবাই ভয় পাচ্ছেন, সেই মুহূর্তে যে আপনারা এই মহৎ কাজ করছেন সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো।
না, তাছাড়া একটা জিনিস শারমিনকে আমি বলতে চাই যে ক্লাবের সদস্যদের সবাইকে জানিয়ে দিতে চাই, যে যেখানে আছেন যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, যে আপনারা প্রথমে নিজেদের দিকে খেয়াল রাখবেন, যে নিজেরা যাতে নিরাপদে থাকেন, এমন কোন সংকটজনক পরিস্থিতিতে গিয়ে পড়বেন না যেখানে আপনাদের জীবনের ঝুঁকি থাকতে পারে। অনেক সময় আমরা দেখি যে কাজ করতে গিয়ে আমরা চিন্তা করি না যে এখানে গেলে হয়তো আমার নিজের ক্ষতি হতে পারে, কারণ নিজের জীবন রক্ষা করেই অন্যকে সাহায্য করতে পারবেন আপনি, আর জীবনটা তো অত্যন্ত মূল্যবান।
আপনি চমৎকার কথা বলেছেন, এই জিনিসটা কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই যে আসলে নিজে ভালো না থাকলে অন্যকে তো সাহায্য করা যায় না,
সেটাই। শারমিন কি বলছিল?
আপা, প্রথম দিকে আমরা এই কাজগুলো করেছিলাম, তবে এখন আমরা রিসেন্টলি এটা করোনা বেশি প্রকোপ হওয়াতে চার চার অবস্থানে থেকে আমরা বিকাশের মাধ্যমেও আমরা টাকাগুলো পাঠিয়ে দিয়েছি, এবং একেবারে দরিদ্র বুড়া মানুষ যারা রাস্তায় বসে আছে, কোনো কাজ নেই, হয়তো আমরা রাতে বের হলাম কয়েকটা প্যাকেট নিয়ে, তখন দেখা গেল যে কারা কারা বসে আছে বুড়া মানুষ, তাদেরকে আমরা রাতে প্যাকেট গুলো দিয়ে দিচ্ছি।
সেটা তো খুবই ভালো। মানে একটা জিনিস যে আমরা অনেক সময় যেটা একটু আগে আমি বললাম যে আমরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করি না, এমনকি যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, দৈনন্দিন আমাদের কাজের মধ্যে পড়তো যে একটা ডাকঘর করা, হয়তো কোনো কিছু নিয়ে এলো, কোনো পার্সেল বা প্যাকেজ নিয়ে এলো, আমি হঠাৎ করে দরজাটা খুললাম, দরজাটা খুলে সে কিন্তু আমাকে বললো যে আপনি এটা সাইন করে দেন, এই প্যাকেটটা আপনাকে নিতে হবে। আমি মাস্ক পরেছিলাম না, হাতে কোনো গ্লাভসও ছিল না, বাড়িতে ছিলাম, দরজাটা খুলে সেই মেলম্যান হাতে করে সেই যেখানে সাইন করতে হবে সেই যন্ত্রটি আমার সামনে দিল, এবং প্রায় তার মুখোমুখি দাঁড়িয়ে আমি মাথা নিচু করে সাইন করার পরে আমার মেয়ে ফোন করছিল, সে বললো আম্মা তুমি সাইন করে কি নিচ্ছ? তা আমি বললাম যে এই একটা প্যাকেট এসছে তো নিচ্ছি। তো বললো তুমি কি তার কলম দিয়ে তারই যন্ত্রে সাইন করছো, সে কি ওখানে দাঁড়িয়ে আছে? আমি বললাম যে হ্যাঁ, সে তো দরজাটা ধরে দাঁড়িয়ে আছে, আমি খেয়ালই করিনি। তখন বললো যে তুমি এক্ষুনি যাও, হাত মুখ ধোও, এবং তারপরে তুমি দেখো যে কি অবস্থা। ও খুব আপসেট হয়ে গেল। তো এইটাই আমরা ছোট ছোট জিনিস কিন্তু মনে থাকে না, সেটাই বলি।
করোনা ভাইরাস আমাদের নতুন নতুন অভ্যেস শিখাচ্ছে, যেমন কখনোই তো ভাবিনি যে মাস্ক পরে ঘুরে বেড়াবো বা গ্লাভস পরবো বা সারাক্ষণ হাত ধুচ্ছি, এই যে অভ্যেসগুলো, এগুলো তো কোনোদিন ছিল না আমাদের। যার জন্য আপা আপনি যেটা বললেন যে প্রতিটা পদক্ষেপে যদি ভাবতে হয়, গতকালকে আমি শুনছিলাম যে শুধুমাত্র যে হাঁচি কাশি কাছে 6 ফিটের মধ্যে আপনি থাকতে হবেন না, বাতাসের মধ্যে প্রায় 14 মিনিট পর্যন্ত 15 মিনিট পর্যন্ত এই জীবাণু বেঁচে থাকে। তারপরে বলছে অনেকেই আজকাল শুনতে পাচ্ছি যে ঘড়ি গয়না কোনো মেটাল পড়ছে না,
সবচেয়ে বেশি থাকে,
এই সমস্ত জিনিসগুলো আমরা যদি সবসময় বলতে থাকি এবং একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি, তাহলে আমার মনে হয়
কিছু আছে। তবে দুঃখজনক একটি ঘটনা যে আমরা যেটা নিয়ে সবাই বাংলাদেশকে নিয়ে যারা ভাবনা চিন্তা করেন, আর বাংলাদেশের মানুষ তো অবশ্যই, যে কক্সবাজারে কুতুপালং এ শরণার্থী শিবিরে এখন করোনার তার থাবা বসাচ্ছে, এবং সেখানে আমরা ইতিমধ্যেই জানি যে ইউনিসেফ সাহায্য করতে গেছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ে যেসব সংস্থা রয়েছে, এনজিও যারা বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছেন, এবং অবশ্যই বাংলাদেশ সরকার, তারা বিশেষ পদক্ষেপ নিচ্ছেন। আশা করব এটা যেন ছড়িয়ে না পড়ে, কিন্তু এত জনবহুল একটি জায়গা, বসতি এই শরণার্থী শিবির, সেখানে যে কি দাঁড়াবে অবস্থা ভাবতেই গা শিউরে ওঠে। তবে আমি বলবো যে তার মধ্যেও যতটুকু যত্নবান হওয়া যায়, যে যতটুকু সাহায্য করতে পারেন সেটা তারা করবেন, সেটাই আশা করব।
যেমন আমি ছোট স্কুল চালাই, তো স্কুলটা তো এখন বন্ধ, তো আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, প্রতিটা ক্লাসের পূর্বে আমি বলে দিয়েছি সবাইকে বলতে, ছোট ছোট বাচ্চাদেরকে স্মরণ করে দিতে যে প্রতিদিন যেন অ্যাটলিস্ট তারা কতবার হাত ধুবে, পরিষ্কার করবে, তাদের দরজার হ্যান্ডেল গুলো পরিষ্কার করবে। আমার মনে এটা অনেকটা কাজ করবে তাদেরকে মনে রাখার জন্য।
হ্যাঁ, প্রতিনিয়ত যদি আমরা মানুষকে সচেতন করে দিই যে যার অবস্থানে থেকে যখনই আমাদের সুযোগ হয়, তাহলে লোকে এটা বারবার শুনলে সেটা কিছুটা সাহায্য তো অবশ্যই করবে, সহায়ক হবে। শারমিন, আমি আপনাদের ক্লাসের মধ্যে আরেকদিন
ওখান থেকে যে আমি মানবিক দিকগুলো শিখেছি সেটা আমার জীবনে আজকে 42 বছর বয়সে একটি মনে হচ্ছে যে আমি সত্যিকারে মানবিক হতে পেরেছি শুধু এই ক্লাবের জন্য। কারণ এই
আমি আশা করবো যে প্রতিটি ক্লাব যারা নিজে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছেন, তারা কাজ করছেন মানুষের সাহায্যে, আমাদের শুধু অনুষ্ঠান শুনে আমরা যে এই অনুপ্রেরণা যোগাতে পারছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, সেটাই আমাদের কিন্তু সব পরিবেশনা, সব অনুষ্ঠান, সব আয়োজনের একটা বিরাট সাফল্য এবং সার্থকতা। তাহেরা, আমার মনে হয় যে একমত হবে।
একদম একমত, শ্রোতাদের জন্যই তো আমাদের সবকিছু, সব আয়োজন, এটা আমাদের বিরাট সাফল্য।
আর এখন তো সোশ্যাল মিডিয়ার বদলেতে অনেকে মানে ইমেল পাঠাচ্ছেন, ফেসবুকে মন্তব্য করছেন, ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখছেন, সোশ্যাল মিডিয়াতে আমাদের সব প্রচার সম্পর্কে ওয়েবপেজ থেকে জানতে পাচ্ছেন এবং মতামত দিচ্ছেন, এবং অনেকে ব্যক্তিগত অনেক প্রশ্ন করেন, তাদের কাজকর্ম সম্পর্কে জানেন। যোগাযোগের মাধ্যমে অনেক সম্প্রসারিত হচ্ছে আধুনিক পদ্ধতিতে, এবং সবাই বলবো না অনেকেই তার সুযোগ গ্রহণ করছেন যখন যেখানে সম্ভব হচ্ছে। তো তাহলে আমাদের কিন্তু হাতে খুব একটা সময় নেই, শারমিনকে আজকে বিদায় জানাতে হয়। এবং
হ্যাঁ শারমিন, আপনি খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আপনাদের ক্লাব যে দুস্থ মানুষদের জন্য করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন এবং যারা যাদের সাহায্য দরকার তাদের জন্য এগিয়ে এসেছেন, সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনারা আমাদের জন্য দোয়া করুন, জানো আমরা গ্লোবাল ভয়েস ফ্রন্টলাইনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা মানুষের কাছাকাছি পৌঁছে যেতে পারি ভালোবাসার মাধ্যমে।
অনেক অনেক ধন্যবাদ, আমাদের ভালোবাসা রইল।
আমাদের অনেকগুলো চিঠি এসেছে, বিশেষ করে ইমেল, চিঝটি বলতেই আজকাল ইমেলই বুঝাচ্ছি,
ঝটপট ছেড়ে ফেলতে হবে। হ্যাঁ,
একটি চিঠি আমি বিস্তারিতভাবে পড়তে চাই আপা, সেটা হলো ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, গোপালগঞ্জ থেকে লিখেছেন। লিখেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে শপিং মল মার্কেট খোলার নির্দেশ থাকলেও তা মেনেই দেশের বিভিন্ন স্থানে পুরো দমে চলছে ঈদের কেনাকাটা, মার্কেটগুলো যেন জনসভার স্থলে পরিণত হয়েছে।
যাই হোক, আমার মনে হয় যে জনগণ একটু সচেতন হবেন সেটাই আমরা আশা করতে পারি, আর তো কিছু বলতে পারি না। তো তাহলে আমাদের হাতে কিন্তু একেবারেই সময় নেই,
আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।
মিতালি দাস, আর তাহলে এ পর্যন্তই।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.